الأمر بالمعروف والنهي عن المنكر، الأمر بالمعروف والنهي عن المنكر. দিয়েছেনে সদ উপদেশ আল্লাহ রলিগণ, দিয়েছেনে সদ উপদেশ আল্লাহ রলিগণ।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবারও উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান আল্লাহওয়ালাদের সদ উপদেশ। আসুন সর্বপ্রথম আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রহমাতুলিল আলামিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া মিয়াতান আসকানাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা'আশ শুহাদা। যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে উঠাবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা যে মহান ব্যক্তির উপদেশ নিয়ে উপস্থিত হয়েছি, তিনি হচ্ছেন হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হচ্ছেন আশরা মুবাশশারার অন্তর্ভুক্ত। যেভাবে পূর্বের ন্যায় আমরা হযরত সাআদ বিন আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী এবং উপদেশ নিয়ে আলোচনা করেছিলাম, ঠিক সেভাবেই হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হচ্ছেন আশরা মুবাশশারার একজন অন্তর্ভুক্ত, যাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইনির উপদেশকে নিয়ে আমরা আলোচনা করব এবং মদিনীফুল শ্রবণ করব। আমাদের সাথে মোহাম্মদ রিয়াজ আত্তারি ভাই আছেন, তিনি ইনশাআল্লাহ আমাদেরকে সুন্দর সুন্দর মদিনীফুল প্রতিবারের ন্যায় দিবেন। আসুন সর্বপ্রথম আমরা হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপদেশকে মনোযোগ সহকারে শ্রবণ করি। হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে লোকেরা, নতুন কোনো নেকি পূর্বের গুনাহসমূহকে, পূর্বের পাপগুলোকে মোচন করে দেয়। তোমাদের কারো অসৎ কর্ম দ্বারা যদি জমিন থেকে আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, অতঃপর সে যদি কোনো পুণ্য কাজ করে বা নেকি করে, তাহলে হইতে পারে সেই একটি পুণ্য বা নেকি তার সকল পাপের উপর প্রাধান্য বিস্তার করে তা নিশ্চিত করে দিবে। আসুন আমরা রিয়াজ ভাইয়ের কাছ থেকে এ সম্পর্কে মদিনীফুল শ্রবণ করি। জি রিয়াজ ভাই।
বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই উক্তির কোরআনুল করিম সমর্থন করে।
সুবহানাল্লাহ।
কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেছেন পারাবারা সূরা হুদ আয়াত নম্বর 114 তে, ইন্নাল হাসানাতি ইয়ুযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় সৎ কাজগুলো নিশ্চিহ্ন করে দেয় অসৎ কাজগুলোকে।
সুবহানাল্লাহ।
এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে সৎ কাজের ওসিলায় তার অসৎ কাজগুলি মিটে যায়। তাফসীর সিরাতুল জিনানে রয়েছে, এই আয়াত দ্বারা জানা গেল যে নেকিসমূহ সগীরা তথা ছোট গুনাহের জন্য কাফফারা স্বরূপ, চাই সে নেক আমল নামাজ হোক বা সদকা বা জিকির ও ইস্তগফার বা অন্য কিছু। নেক আমল দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পূর্বের পাপকে মোচন করেন, ক্ষমা করে দেন। তো নেক আমল আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে অনেক প্রভাব রাখে। এই জন্য কোনো কোনো বুজুর্গানের দিনে ফরমান হচ্ছে, তোমার দ্বারা যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যায়, তাৎক্ষণিক তারপরে নেক আমল করে না। আচ্ছা, একটি গুনাহ হচ্ছে জেনে শুনে। তো জেনে শুনে যারা গুনাহ করে তারা তো অনেক বড় অপরাধী। আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে তাকে তওবা করা উচিত। কেন, সগীরা গুনাহও যদি কেউ যদি জেনে বুঝে করে, সেটি কবিরা গুনায় অন্তর্ভুক্ত হয়ে যায়। তো গুনাহ অজানায় যদি হয়ে যায় বা অজ্ঞ অবস্থায় হয়ে গেল, তার জানা ছিল না সেটি গুনাহ হয়ে গেল,
অনেক সময় না চাইলেও শয়তানের
কুমন্ত্রণায় পরে সে গুনাহ করে বসলো, তাৎক্ষণিক যদি নেক আমল করে নেয়, তাহলে সেটি তার মাফ হওয়ার ক্ষমা হওয়ার সেটি মাধ্যম হয়ে যায়।
আচ্ছা, অনেকে কিন্তু এটাকে এভাবেও নিতে পারে যে ঠিক আছে, তাহলে পরবর্তী থেকে যখনই গুনাহ করার ইচ্ছা পোষণ হবে না বা কোনো খারাপ কাজ করার ইচ্ছা পোষণ হবে, তো এই নিয়ে চলে আসবে যে আচ্ছা আমি করে ফেলি যেহেতু ইচ্ছা করছে, উদাহরণস্বরূপ মাযাল্লা আল্লাহ হিফাজত করুক, ফিল্ম দেখার ইচ্ছা পোষণ হলো বা কোনো গান বাজনা দেখার বা শোনার ইচ্ছা পোষণ হলো, তখন অনেক সময় এরকম চিন্তাও চলে আসে যে আচ্ছা নেকি তো গুনাহকে মাফ করে দেয়, একটা ফিল্ম দেখে নেই পরে আবার তবা করে নিব।
আমি পূর্বে বলেছি যে যদি সগীরা গুনাহ কেউ যদি জেনে শুনে করে সেটি কবিরা গুনাহ হয়ে যায়, আর মাযাল্লা কবিরা গুনাহকে কেউ যদি এই মনে করলে যে করে নে কোনো অসুবিধা তো নেই মাযাল্লা, তাহলে ওলামায়ে কেরামের ফতো আছে সে কাফির হয়ে যাবে। যদি কবিরা গুনাহকে জায়েজ মনে করে আর এই নিয়তে করে যে করব তবা করে নেব দেখা যাবে মাযাল্লা, তাহলে তার ইমানই থাকবে না।
এমনকি রিওয়ায়াতে এভাবেও তো এসেছে যে যারা এভাবে করে যে আমি এখন গুনাহ করে নেই পরে আল্লাহ তাআলা থেকে মাফ চেয়ে নিব বা কোনো উত্তম আমল করে নিব, তাহলে সে আসলে তবা বা নেক আমল করে নেই বরং আল্লাহ তাআলার সাথে ঠাট্টামশকারি করে,
ঠাট্টামশকারি।
তাই আসলে আমাদেরকে এটা থেকে,
এই জন্য তবার কারণে যেহেতু গুনাহ মাফ হয়ে যায়, তো তবার যে শর্ত রয়েছে সেটি হচ্ছে রুজু ইলাল্লাহ, প্রথম শর্ত আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। দ্বিতীয় নম্বর হচ্ছে যে গুনাহ করে সেই গুনাহ সম্পর্কে তার অন্তরে ঘৃণা থাকা,
ঘৃণা থাকা।
তৃতীয় নম্বর শর্ত হচ্ছে সে গুনাহ, যে গুনাহ থেকে সে তওবা করেছে, আজীবন ওই গুনাহ থেকে বেঁচে থাকা, তাহলে তার তওবা কবুল হবে, যেহেতু শর্ত রয়েছে। আচ্ছা, তওবা করলে কোন কোন আমল দ্বারা গুনাহ মাফ হয়ে যায় সেই আমল সম্পর্কে আমাদের জানা জরুরি রয়েছে। মূল কথা তো বেরিয়ে আসছে, নেক আমল দ্বারা গুনাহ ক্ষমা হয়ে যায়।
এমনকি হাদিসে মুবারাকার মধ্যে কিন্তু এই কথা,
বিভিন্ন আমলের কথা,
নেকি যে গুনাহকে মোচন করে দেয়, আমরা কোরআনের পাকের আয়াত তো শুনলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শিক্ষা দিলেন এভাবে যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আবু যর তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো। এরপর তিনি ইরশাদ করেন ওয়া আতবিইস সাইয়াতাল হাসানাতা তামহুহা, এবং কোনো পাপ হয়ে গেলেই নেক আমল করে নাও, কোনো গুনাহ হয়ে গেলে নেক আমল করে নাও, তা তোমার পাপকে তোমার গুনাহকে মিটিয়ে দিবে। তাই আসলে আমাদেরকে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথেই প্রথমে তো ইচ্ছা না করা বা আপনার তবার যে শর্তগুলো আমরা এখন শুনলাম এরকমভাবে তবা করা, এরপরেও যদি নফস আর শয়তান তো আমাদের সাথে আছেই।
তবা তো মনে করেন এত প্রভাব রাখে, গুনাহ যখন হয়ে যায় মানুষ তখন তাৎক্ষণিক যখন তবা করে, তো তবা করার সময় এর পূর্বে হৃদয়ে অনুশোচনা জাগ্রত করা অত্যন্ত জরুরি। তবা মানুষ কখন করে? যখন তার হৃদয় অনুশোচনা জাগে যে আমি এটি ঠিক করিনি,
ঠিক করিনি,
আমার দ্বারা এই কাজটি ভালো হয়নি,
ভালো হয়নি,
আল্লাহর দরবারে তবা করা উচিত। কুরআনুল করিমও সে প্রতি উৎসাহ প্রদান করেছে, যেমন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করেন পারা 18 সূরা নূর আয়াত নম্বর 31-এ, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, কানজুল ইমানের অনুবাদ, এবং আল্লাহর দিকে তবা করো হে মুসলমানগণ তোমরা সকলেই, এই আশায় যে তোমরা সফলতা অর্জন করবে। তো যখনই গুনাহ হয়ে যায় তখন তাৎক্ষণিক তবা করে নেওয়া উচিত। তবা করলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তবাকারীকে পছন্দ করেন এবং এর মাধ্যমে গুনাহ মাফও হয়ে যায়। আচ্ছা, তবার সাথে সাথে কিছু আমলও এমন রয়েছে যে আমল করার কারণে গুনাহ ক্ষমা হয়েছে, যেমন তাফসীর সিরাতুল জিনানে আমরা এখন শুনলাম যে নামাজ পড়ার কারণেও গুনাহ ক্ষমা হয়ে যায়, এবং বলা হয়েছে যে ফজর থেকে জোহর পর্যন্ত এই যে নামাজের একটি সময় ব্যবধান, ফজর আদায় করলাম প্রায় 4-5 ঘন্টা গ্যাপ থাকলো, জোহর আদায় করলাম, তারপরে জোহর আদায় করার পর 3-4 ঘন্টা শীতকাল এবং গ্রীষ্মকালের সময় পার্থক্য থাকে, আসর পর্যন্ত গ্যাপ, আসর থেকে মাগরিব কিছু গ্যাপ, মাগরিব থেকে এশা কিছু গ্যাপ, এই যে উভয় নামাজের মধ্যবর্তী যে সময়ে কোনো গুনাহ যদি সংঘটিত হয়ে যায়, তাহলে এক নামাজ অপর নামাজ পড়ার যে ব্যবধানে কোনো গুনাহ সংঘটিত হয়েছে, তাহলে ফজর আদায় করলাম এর ব্যবধান যে মধ্যখানে যে সময়ে কোনো গুনাহ হলো, জোহর আদায় করার সাথে সাথে সে গুনাহ ক্ষমা হয়ে যায়।
এত বড় ফজিলত!
হ্যাঁ, জোহর আদায় করলাম, জোহরের পর যদি কোনো গুনাহ সংঘটিত হয় আসর আদায় করার সাথে সাথে সে গুনাহ ক্ষমা হয়ে যায়, অর্থাৎ প্রত্যেক নামাজের পর। আচ্ছা, এটা তো হলো দৈনিক, সাপ্তাহিক রয়েছে এক শুক্রবার আর অন্য শুক্রবার নামাজ আদায় করা পরবর্তী শুক্রবার পর্যন্ত, এর মাঝে যদি কোনো গুনাহ সংঘটিত হয় তাহলে এক শুক্রবার পরও শুক্রবারের মধ্যবর্তী যে গুনাহ ওই জুমা আদায় করার কারণে আল্লাহ তাআলা সেটাকেও ক্ষমা করে দেন সাপ্তাহিক। আচ্ছা বাৎসরিকও রয়েছে, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যদি মাঝে কোনো গুনাহ হয়ে যায় তাহলে পরবর্তী রমজান এ রোজা রাখার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই মধ্যবর্তী গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখুন কত বড় দয়ালু, গুনাহ ক্ষমা করার কেমন কেমন বাহানা রেখেছেন।
প্রত্যেক ইবাদতের মধ্যেই গুনাহ ক্ষমা করার একটা মাধ্যম রেখে দেন, যেমন নামাজ আর রোজা আপনি এখন বললেন, ঠিক সেভাবে কিন্তু হাদিসে মোবারাকাতে বুখারী শরীফে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরাহের পর আরেক উমরা উভয়ের মধ্যবর্তী সময়ের গুনাহের জন্য কাফফারা। তো এই পাঁচ ওয়াক্ত যে নামাজ রোজা যা ইসলামের মেরুদণ্ড, তো আবার হজ উমরা এই সবের মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহের মাফ করে দেওয়ার একটা মাধ্যম রেখেছেন।
হজ এবং উমরা, যারা মাদানী চ্যানেলের দর্শক রয়েছেন অনেকে হয়তো বা গরিব, এখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে রাহমাতুল্লিল আলামিন, মুমিনদের উপর যে তার একটি করুণা রয়েছে দয়া রয়েছে তার ফরমান দ্বারাও বোঝা যায়। যদি হজ এবং উমরার মধ্যেই যদি ক্ষমা নির্ধারিত থাকতো যে হজ উমরা করলে গুনাহ ক্ষমা হবে তাহলে গরিবরা কি করত,
যেতে পারত,
কিন্তু তওবার মধ্যে রাখা হয়েছে, তওবার জন্য কোনো টাকাও খরচ করতে হয় না, শুধু অন্তরের অনুশোচনা দরকার। ঠিক আছে, নামাজ গরিব হোক ধনী হোক সবার উপর ফরজ, প্রাপ্ত বয়স্ক মুসলমান, তো নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা রয়েছে। আচ্ছা তারপরে আপনার দুরুদ শরীফ পড়লে, দুরুদ শরীফ পড়লে গুনাহ ক্ষমা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপর দশ বার রহমত নাজিল করেন, তার দশটি গুনাহকে মাফ করে দেওয়া
হয়
এবং তার দশটি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। তো দুরুদ পড়ার কারণেও গুনাহ ক্ষমা হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি দুরুদ পড়লে যদি ক্ষমা হয়ে যায় গুনাহ, তাহলে যার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতের জন্য যদি দোয়া করে তার যদি ক্ষমা চেয়ে নেন তাকে আল্লাহ তাআলা কেন ক্ষমা করবেন না। আচ্ছা বলা হয়েছে যে ইলিম যারা অর্জন করার জন্য বের হয় তাদের গুনাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষমা করে, ইলিম অন্বেষণ যারা
তাদের জন্য তো সম্পূর্ণ মখলুকই ক্ষমা প্রার্থনা দোয়া
ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলিম অন্বেষণকারীর জন্য জান্নাতের পথ আসান করে দেন। আচ্ছা জানাজার নামাজে যারা শরীক হয় তখন বলা হয়েছে জানাজার কে যে যারা কাঁদ দেয় কাঁধে উঠিয়ে চলে, তো প্রত্যেক সাইডে দশ কদম নিয়ে চলা এটি সুন্নাতে মোবারকা, তাহলে চারটি কাঁধে চল্লিশ কদম,
চল্লিশ কদম।
তো কিতাবে বর্ণিত আছে যারা জানাজাকে চল্লিশ কদম নিয়ে চলে তার চল্লিশটি কবিরা গুনা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। অথচ কবিরা গুনার ব্যাপারে আসছে যে কবিরা গুনা ক্ষমা করানোর জন্য তওবা শর্ত রয়েছে, আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে। অথচ জানাজাকে কেউ যদি কাঁধে নেয় তাহলে আল্লাহ তাআলা তার চল্লিশটি কবিরা গুনাকে ক্ষমা করে দেন।
কবিরা গুনা কিন্তু ছোট ছোট উত্তম ইবাদত নেক আমল করলেও মাফ হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ সহজে মাফ হয় না,
তওবা করতে হবে আল্লাহ তাআলার দরবারে। আচ্ছা কিছু কিছু ইবাদত এমন রয়েছে যার কারণে কবিরা গুনাহ ক্ষমা হয়ে যায় কিন্তু তওবা শর্ত রয়েছে। আচ্ছা ওই সকল গুনাহ যেটা মনে করেন বান্দার হকের সাথে রিলেটেড সম্পর্ক রাখে তওবার সাথে সাথে সেটি আদায়ও করতে হবে, তখন তার গুনাহ গুনাহ তো ক্ষমা হয়ে যায় কিন্তু হক যদি আদায় না করে তাহলে এখনো তার পাকড়াওয়ের কি পথ রয়েছে। তো জানাজাকে কাদ দেওয়া, আজকাল দেখা যায় আমরা এত অলস হয়ে গিয়েছি যখন কোনো মহল্লায় কেউ ইন্তেকাল করে তখন দেখা যায় শুরু থেকে শেষ পর্যন্ত চারজনই নিজের কাঁধে উঠিয়ে নিয়ে যায়, অনেকে ইবাদতই মনে করে না, অথচ জানাজাকে কাদ দেওয়া ইবাদত, ইবাদত বলা হয়েছে, অলসতার শিকার হয়ে যায়। যেহেতু এর মধ্যে পুণ্য রয়েছে, নেকি রয়েছে, ভালো কাজ রয়েছে, উপকার রয়েছে, এখন শয়তান অলসতার চাদরে আমাদেরকে আবৃত করে রেখে দেয় আর আমরা এই মহৎপূর্ণ কাজ থেকে নিজেকে বঞ্চিত রাখি।
এরকম কিন্তু অনেক ছোট ছোট আমল কিন্তু রয়েছে যা আমরা মুসলমান হওয়া সত্ত্বেও জানি না কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যে আমাদের ক্ষমা রেখেছে। যেমন যখন কোনো মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করে এর মধ্যেও ক্ষমা প্রার্থনার একটি মাধ্যম রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা মিন মুসলিম মাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহানি ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আই ইফতারিক। অর্থাৎ সাক্ষাৎকালে দুইজন মুসলিম যখন মুসাফাহা করে, সাক্ষাৎ করে, তখন তারা পৃথক হওয়ার আগেই তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন।
সুবহানাল্লাহ,
পৃথক হওয়ার আগে। অর্থাৎ মুসাফা করা এখানে তো ইবাদত হচ্ছে না, নামাজের মধ্যে তো রুকু সিজদা হয়, জানাজা, জানাজার মধ্যে তো একটু উঠাইতে হয়, একটু জানাজাকে ভর পোষণ করতে হয়, একটু কষ্ট হয়, যার কারণে একটা ফজিলত বোঝা আসে। কিন্তু মুসাফা করার মধ্যে কি ফজিলত? তো একটা মুসলমান আরেক মুসলমানের সাথে যখন দেখাও করবে, আল্লাহ তাআলার মাধ্যমে ক্ষমা করে দেন।
কিতাবে আরেকটি ফজিলত আসছে, উভয় মুসলমান যদি যখন পরস্পরে মিলিত হয়, একে অপরকে সালাম করে এবং মুসাফা করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ে, তো উভয়ের হাত পৃথক হওয়ার পূর্বেই, পৃথক হওয়ার পর নয়, পূর্বেই আল্লাহ তাআলা উভয়ের গুনাহকে ক্ষমা করে দেন।
আল্লাহু
আকবার, তো কত সুন্দর এবং একটি সহজ পন্থা। আজকাল এটার মধ্যে অলসতা, আমরা শুধু সালামও করি না, আজকাল যা পরিস্থিতি এত ব্যস্ত আমরা যে সালাম যে করব সেটারও সুযোগ নেই। ভাই
জি জি,
অথচ সালাম হয় মুখ দিয়ে না, সালাম একটি দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আপনি যেভাবে সালাম বলেছেন এভাবেও তো কেউ সালাম করে না।
আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়াকে দেখেছি মাশাআল্লাহ, হয়তো বা আপনি খেয়াল করেছেন কিনা, যখন আমির আহলে সুন্নাত আসেন, পূর্বে কেউ যদি বসে থাকে, তখন আমির আহলে সুন্নাতের আসার আর সালাম করার যে একটি ভঙ্গি মাশাআল্লাহ, মানে সালাম শোনার সাথে সাথে মন একটি আনন্দে
উৎফুল্লিত হয়ে যায়,
উৎফুল্লিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায় এত সুন্দরভাবে। আমরা 98-এ ভারতে ছিলাম, মাদানী কাফলাতে তিন দিনের ইজতেমা ছিল, তো আমির আহলে সুন্নাত দামত বরকাতুল্লাহ আলিয়া আসছিলেন। তো প্রথম দিন অতিবাহিত হওয়ার পর সকালে তাহাজ্জুদের সময় আমরা ঘুমিয়েছিলাম মাঠে, তো আমাদেরকে ওঠানো হলো যে আমির আহলে সুন্নাত বাংলাদেশে ইসলামী ভাইদেরকে, বাংলা ভাষায় ইসলামী ভাইদেরকে ডেকেছেন, আচ্ছা গাড়িও পাঠিয়ে দিলেন। তো আমরা ওই সকালেই তাহাজ্জুদের সময় প্রস্তুতি নিয়ে গেলাম, তো যেখানে আমির আহলে সুন্নাত ছিলেন, তো আমরা দাঁড়িয়েছিলাম, দুইতলা ছিল বাসা, তো আমরা দাঁড়িয়ে অপেক্ষমান যে হয়তো বা ভিতরে ডাকা হবে বা আমির আহলে সুন্নাত আসবে। আমরা নিজেদের মধ্যেই মানে দাঁড়িয়ে কথাবার্তা বলতেছিলাম, দ্বিতীয় তলা থেকে আমির আহলে সুন্নাত প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, যে আমির আহলে সুন্নাতের সালামের যে একটা ভঙ্গি মাশাআল্লাহ, তো এই সবাই তাকিয়ে কি সালামের উত্তর দিল, মানে আমরা ঘুরলাম, এত আনন্দিত লাগলো যে পীর সাহ হয়ে মুরিদদেরকে সালাম, কেন ইসলামের মধ্যে তো এটি আপনার পার্থক্য করে দেওয়া হয়নি যে মুরিদ পীরকে সালাম করবে, তো পীর মুরিদকে সালাম করবে না, এরকম না, যে যাকে প্রথমে দেখবে সে তাকে সালাম করবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোবারক, তিনি সব সময় মদিনাতুল মুনাওয়ারায় বাচ্চারা অপেক্ষমান থাকতো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে আমরা প্রথমে সালাম করব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাত্রই তাদেরকে প্রথম সালাম করতেন, এটি সুন্নতে মোবারকাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর এই সুন্নতকে আমাদেরকে আঁকড়িয়ে ধরা উচিত, যেহেতু এর মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যায় এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমরা পেয়ে থাকি। তো অলসতা প্রদর্শন নয়। তো আমার বলার যেটি উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে সালাম আমরা পরিপূর্ণ করি না, দ্বিতীয় নম্বর হচ্ছে সালামকে বলা হয়েছে অর্ধেক সালাম, সালামের পর মুসাফাকে বলা হয়েছে এটি হচ্ছে পরিপূর্ণ সালাম,
পরিপূর্ণ।
হ্যাঁ, কিন্তু বর্তমানে লকডাউন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তাই মুসাফা থেকে যতটুক বিরত থাকলে ততই ভালো, যেহেতু এটি স্বাস্থ্যবিধি যা আমাদেরকে বলা হয়েছে আমাদের কল্যাণের জন্যই বলা হয়েছে।
এটা আসলে আমাদেরকে এ ব্যাপারে সিরিয়াস
সতর্ক থাকা অত্যন্ত জরুরি। আচ্ছা, বিপদ যদি চলে আসে তার দ্বারাও গুনাহ ক্ষমা হয়ে যায়। এখন অনেক আশ্চর্যিত হবে, বিপদ আসলে তো আরো বিপদ, মানুষ বিপদে পতিত হয়, গুনাহ কিভাবে? জি হ্যাঁ, বিপদে যারা পতিত হয় তাদের গুনাহও ক্ষমা হয়ে যায়। যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মমিন যে ধরনের বিপদেই আক্রান্ত হোক না কেন, এমনকি কাটাও যদি গেথে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা একটি নেকি লেখেন এবং একটি গুনাহ মাফ করে দেন। একটি নেকিও লেখা হয় এবং একটি গুনাহও মাফ হয়ে যায়। যদি পায়ে কাটাও গেঁথে যায় তার প্রতিদানও দেওয়া হয় এবং তার জন্য গুনার ক্ষমার সুসংবাদ রয়েছে। আচ্ছা, অনেক সময় আমরা অসুস্থ হয়ে যাই, জ্বর চলে আসে, তো এই বিষয়ে ফজিলত বয়ান করা হয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করলেন, মমিন যখন কোনো বিপদ বা কষ্টে পতিত হয় তখন আল্লাহ তাআলা এর বিনিময়ে তার গুনাহগুলো মাফ করে দেন। যেমন শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, এভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জ্বরে যারা আক্রান্ত হয় তাদের গুনাহ এভাবে ঝরে পড়ে, যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে পড়ে। তো আমাদের অসুস্থতা সেটিও আমাদের কি কল্যাণ নিয়ে আসে, আমাদের মুসিবতে লিপ্ত হওয়া, পতিত হওয়া সেটিও আমাদের নাজাতের একটি মাধ্যম হয়ে যায়, গুনাহ মাফ হওয়ার মাধ্যম হয়ে যায়, বিদায়। এই জন্য বলা হয়েছে মমিন সুখে থাকুক বা দুঃখে থাকুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা কৃতজ্ঞতা সে সব সময় জ্ঞাপন করে
আচ্ছা, এইভাবে হাদিসে মুবারাকের মধ্যেও কিন্তু রয়েছে যে একটি যদি কোনো সাধারণ কোনো গুনাহ হয়ে যায় তাহলে বিশেষ একটি আমল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম স্বয়ং নিজে ইরশাদ করে দিয়েছেন তোমরা কি করবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, মা মিন রাজুলিন ইউযনিবু যামবান ফায়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনুল উযুআ ওয়া ইউসাল্লি রাকআতাইন ফায়াস্তাগফিরুল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা গুফিরা লাহু। এটা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দদের জন্য একটা মাদিনী ফুল, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিয়েছেন আমাদেরকে। যখন কোনো গুনাহ হয়ে যায় তখন সাথে সাথে কি করা উচিত, তিনি ইরশাদ করেন কারো কোনো পাপ হয়ে গেলে যদি সে উত্তম রূপে উযু করে এবং দুই রাকাত নফল নামাজ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আদায় করে, এরপর আল্লাহ তাআলার কাছে মাফ চায় সত্য অন্তরে তওবার শর্তাবলীর সাথে, যদি আল্লাহ তাআলার কাছে মাফ চায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন।
সুবহানাল্লাহ।
আসলে রিয়াজ ভাই, আমাদের এই ইসলামটা কিন্তু খুবই সুন্দর। এই উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ামত দেওয়া হয়েছে, নিয়ামত সমূহ ছোট ছোট আমলের কারণে গুনাহ মাফ।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, পূর্বেকার উম্মতরা যখন গুনাহ করত তখন তাদের কপালে সেই গুনাহ ভেসে উঠত,
আল্লাহু আকবার,
তাদের প্রকাশ্যভাবে তাদের সম্পর্কে জানিয়ে দেওয়া হতো, অনেক সময় লোকেরা তাদেরকে লাঞ্ছিত করত, অপদস্থ করত। আজকে মনে করেন দুইজন বসে আছে, পরস্পরে কে কে গুনাহ করলো আরেকজনে জানে না। আচ্ছা, গুনাহ ক্ষমা করারও কত মাধ্যম রেখে দেওয়া হয়েছে, যে এই আমল করলে গুনাহ ক্ষমা হয়ে যায়, এই আমল করলে গুনাহ ক্ষমা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে আমি কতটুক আমল করলাম। যে নামাজের কথা আপনি বলেছেন, আমির আইলে সুন্দর দামাত বরকাতুল আলিয়া মাদানী ইনামাতের মাধ্যমে প্রতিদিন দুই রাকাত সালাতুত তওবা পড়ার প্রতি উৎসাহ প্রদান করেছেন। আমরা যেহেতু সারা দিন অতিবাহিত করি ঘুম থেকে ওঠার পর, তো আমরা দৈনিক নিজের যার যার কাজের মধ্যে আমরা থাকি, অনেক সময় গুনাহ সংগঠিত হয়ে যায়, গীবত হয়ে যায়, চুগলখড়ি হয়ে যায়, অনেক প্রকারের গুনাহ হয়ে যায় আমাদের দ্বারা। তো যদি আমরা নিজের মাইন্ড যদি বানাই না যে ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আমি ঘুমাবো, হয়তোবা নিজের জীবনের শেষ নামাজ মনে করে যে আমার জীবনের হয়তোবা শেষ তওবা, তো আল্লাহ তাআলার দরবারে তওবা করে যদি ঘুমিয়ে যায়, ওই দিন যদি মৃত্যু চলে আসে তাহলে কি আল্লাহর দরবারে তওবা করে আমি ঘুমালাম?
এটা কিন্তু ইমানের একটা অংশ,
ইমানের
গুনাহ করার পর মুমিনের ভিতরে একটা অনুশোচনা থাকবে, একটা টেনশনও থাকবে যে কিভাবে আমি আল্লাহর কাছে, গুনাহ তো ভুল ক্রমে হয়ে গেছে, কিভাবে আমি মাফ চাবো। পূর্বেকার উম্মতের ব্যাপারে একটি ঘটনা রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইলহামের মাধ্যমে ওই নেককার বান্দা ছিল তাকে জানিয়ে দেয় যে তোমার হায়াত 1000 বছর। এটা আমরা জেনে রাখি যে নবী রাসূলদের উপর আল্লাহর পক্ষ থেকে যে কথা বা কালাম নাজিল হয় ওকে ওহী বলা হয়, আর আল্লাহর ওলি বা নেককার বান্দাদের উপর যে কথা নাজিল হয় তাকে ইলহাম বলা হয়। তো সে নেককার বান্দার উপর ইলহাম নাজিল হয় যে 1000 বছর তোমার হায়াত। তো সে চিন্তা করলো যেহেতু 1000 বছর আমার হায়াত রয়েছে, ঠিক আছে, আমি 900 বছর গুনাহ করি, শেষের যে 100 বছর রয়েছে এই শেষের 100 বছরে আমি ইবাদত করে নিব, তওবা করে নিব, নেক আমল করে গুনাহকে মাফ করিয়ে নিব। সে 900 বছর গুনাহ করলো, 100 বছর যখন বাকি ছিল তখন সে চিন্তা করলো এখনও 100 বছর আছে, আমি 90 বছর আরও গুনাহ করে ফেলি, শেষের 10 বছর আমি মাফ চেয়ে নেবো আল্লাহ তাআলার কাছে, কোনো নেক আমল করে নিব। সে 90 বছরও পার করে দিল। এখন সে চিন্তা করলো আরও 10 বছর বাকি আছে, আমি আরও 9 বছর গুনাহ করে ফেলি, 1 বছর আমি নেক আমল করে নেব। এইভাবে করে 9 বছর অতিক্রম করলো। এরপরও শয়তান তাকে কুমন্ত্রণা দিল আরও 9 মাস আছে, আমি আরো 9 মাস গুনাহ করে ফেলি, কোনো নেক আমল করেই ফেলবো, এই যে বিলম্ব সে করতে লাগলো। শেষ পর্যন্ত সে চিন্তা করলো আরো একদিন আছে, আরো 23 ঘন্টা গুনাহ করে ফেলি, আর শেষ পর্যন্ত তার তওবা নসিব হলো না। আর 1000 বছরের গুনাহ নিয়ে এত হায়াত পাওয়ার পরও সে পৃথিবী থেকে,
এই জন্য বলা হয়েছে তওবা করতে দেরি করতে নেই,
দেরি করতে নেই,
তওবা তাৎক্ষণিক করা উচিত,
তওবা হোক বা কোনো নেক আমল হোক।
হ্যাঁ, যেমন বলা হয়েছে সিদ্দিক একবার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি উক্তি রয়েছে, ফরমান রয়েছে, কোনো ছোট গুনাহকে ছোট মনে করে করা উচিত নয়,
উচিত নয়,
হয়তো বা সে ছোট গুনার মধ্যেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি রয়েছে, এবং কোনো ছোট আমলকে ছোট মনে করে দিয়ে ছেড়ে দেওয়া উচিত নয়, হয়তোবা ওই ছোট নেকির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। এমন একটি আমল যা মাদানী চ্যানেলের দর্শক যারা রয়েছেন, আজকে যে অনুষ্ঠান দেখছেন, প্রতিনিয়ত সবারই প্রতিদিন আমল থাকে এটার উপরে, নামাজ তো অনেকে পড়ে, পড়ে না, পড়া উচিত, যারা পড়ে না তারা ভুল করে বসে, কিন্তু খাবার ক্ষেত্রে আমার মনে হয় না রোগী মানুষ যারা তারাও খায়, মেডিকেলে বিছানা শুয়ে শুয়েও খায়। তো যখন আমরা পানাহার করি, তো পানাহার করতে গিয়ে আমাদের উপকারিতা এটাই যে আমাদের পেট ভরে যায়, শরীরে শক্তি যোগায়। তো পানাহার করার পরও গুনাহ ক্ষমা করার ফরমান এসেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আকালা তুআমান ফাকাল আলহামদুলিল্লাহি আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
সুবহানাল্লাহ।
ইরশাদ হচ্ছে, সকল প্রশংসা আল্লাহ যিনি কোনো প্রকার কষ্ট মেহনত ছাড়া আমাকে এই খাবার খাওয়ালেন, অর্থাৎ রিজিক দান করলেন, আল্লাহ তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দিবেন।
শুধু আহার করার কারণে,
শুধু আহার করার কারণে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার কারণে। তো আমরা যদি প্রতিনিয়ত খাবার খাওয়ার পর আল্লাহর শুকরিয়া যদি আদায় করি এবং বলি মাওলা তোমার শুকরিয়া, তুমি আমাকে রিজিক দান করেছ, আমার গুনাহকে মাফ করে দাও, আরবি ভাষায় যদি এই দোয়া মুখস্থ আমরা করে নিই আর প্রতিনিয়ত যদি পাঠ করি, ইনশাল্লাহ আশা রাখি আল্লাহ তাআলা আমাদের গুনাহকে ক্ষমা করবে।
আল্লাহ তাআলা, আমরা যা শুনলাম যে গুনাহ হয়ে যাওয়ার পর এই গুনাহকে মোচন করার জন্য, মাফ করার জন্য নেক আমল করা, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় একেবারে শেষের দিকে, আজ আমরা যে আলোচ্য বাণীটি, যে মহত্বপূর্ণ বাণীটি নিয়ে আমরা আলোচনা করেছি, শেষবারের ন্যায় আমরা আরেকবার শ্রবণ করি এবং নিজের অন্তরে তা গেঁথে নিই। যে হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে লোকেরা, নতুন কোনো নেকি পূর্বের পাপগুলোকে মোচন করে। তোমার কারো অসৎ কর্ম দ্বারা যদি জমিন থেকে আসমান পর্যন্ত পরিপূর্ণ হয়ে যায়, অতঃপর সে যদি কোনো পুণ্য বা নেকির কাজ করে, তাহলে হইতে পারে সেই একটি নেকি পুণ্য তার সকল পাপের উপর প্রাধান্য বিস্তার করে নিশ্চিত করে দিবে। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন না আমরাও নিয়ত করি, ইনশাআল্লাহ আজ্জাবাজাল যা শ্রবণ করলাম, যে মদিনী ফুল আমরা শুনেছি, এর উপর আমরা নিজেরাও আমল করব, অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেব। আজ এখানে শেষ করছি, আগামী পর্বতে আগামী অনুষ্ঠানে নতুন বাণী নিয়ে ইনশাআল্লাহ আজ্জাবাজাল উপস্থিত হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, মদিনী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
الأمر بالمعروف والنهي عن المنكر الأمر بالمعروف والنهي عن المنكر দিয়েছেনই শুধু উপদেশ আল্লাহ রুলিগণ, দিয়েছেনই শুধু উপদেশ আল্লাহ রুলিগণ।